এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 2 অক্টোবর, 15 আশ্বিন এবং ফার্সি 10 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstudybangla। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণের পরিণতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে প্রবীণদের অধিকার সুরক্ষায় পদক্ষেপের প্রয়োজনীয়তা সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। এরপর রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন, প্রান্তিক আয়োজনে থাকবে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা, সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। লেবাননের হিজবুল্লাহর উপমহাসচিব বলেছেন ইসরায়েলের সঙ্গে আপোষের কোনো পদক্ষেপে ফিলিস্তিনি মুক্তির প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারবে না। পশ্চিমা দেশগুলো এখন নারী অধিকার ইস্যুকে অন্যের ওপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, ইরানের প্রেসিডেন্ট রাইসির মন্তব্য। অনুমতি ছাড়া কোনো সংগঠন কোনো কর্মসূচি দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এবং ভারতের বিহারে জাতপাত ভিত্তিক জরিপের তথ্য প্রকাশ করেছে নীতিশ কুমার সরকার, মুসলিম জনসংখ্যা প্রায় 18%। এতক্ষণ গুরুত্বপূর্ণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসিম বলেছেন সৌদি আরব ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু ইসরায়েলের সঙ্গে আপোষের কোনো পদক্ষেপে ফিলিস্তিনকে মুক্ত করার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারবে না। তিনি আজ তেহরানে আন্তর্জাতিক ঐক্য সম্মেলনের ফাঁকে একথা বলেন। নাইম কাসিম আরও বলেন, গত কয়েক বছরে আমরা কোনো কোনো মুসলিম দেশকে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দেখেছি, কিন্তু এই সম্পর্কটা আসলে ওই দেশগুলোর শাসক গোষ্ঠীর সিদ্ধান্তে হয়েছে, এক্ষেত্রে জনগণের ভূমিকা ছিল না। তিনি বলেন, ফিলিস্তিনি জাতি তাদের মুক্তি সংগ্রাম চালিয়ে যাবে, ইসলামী প্রতিরোধ অব্যাহত থাকবে। তিনি বলেন, যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করছে ও আপোষ করছে তারা ফিলিস্তিনি জাতির সমর্থক নয়, এ কারণে তাদের এসব কর্মকাণ্ড ফিলিস্তিনি জাতির প্রতিরোধ যুদ্ধের ওপর প্রভাব ফেলবে না। তিনি পশ্চিমা দেশগুলোতে পবিত্র কোরআন অবমাননার নিন্দা জানিয়ে এ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। গতকাল থেকে তেহরানে আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলন শুরু হয়েছে। প্রতিবছর পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তেহরানে আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল্লে উজমা খামেনেই কারাবন্দী 2000-এর বেশি অপরাধের সাজা মওকুফ কিংবা কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিন বা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তিনি আজ এ ঘোষণা দেন। আগামীকাল শিয়া মুসলমানরা মহানবীর পবিত্র জন্মদিন উদযাপন করবেন। একই দিন শিয়া মাজহাবের ষষ্ঠ ইমাম জাফর সাদেক আলাইহি সালামের জন্মদিন উদযাপিত হবে। এর আগে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন এজেই 2240 কারাবন্দির সাজা মৌকুফ কিংবা কমিয়ে দেওয়ার জন্য ইরানের সর্বোচ্চ নেতার কাছে সুপারিশ করেন। তিনি বলেন, এসব ব্যক্তি সাজা মৌকুফ কিংবা কমিয়ে দেয়া অথবা প্যারোলে মুক্তি পাওয়ার জন্য যোগ্য। এসব ব্যক্তি ইরানের বিভিন্ন আদালতে নানা অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। ইরানে মুসলিম বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসের প্রাককালে সর্বোচ্চ নেতা বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত কারাবন্দীদেরকে অথবা সাজার মেয়াদ কমিয়ে দেন। ইরানের সংবিধানের 110 নম্বর ধারা অনুসারে বিচার বিভাগের প্রধানের অনুরোধ ক্রমে সর্বোচ্চ নেতা বন্দীদের মুক্তি অথবা সাজার মেয়াদ কমিয়ে দেওয়ার পদক্ষেপ নিতে পারেন।
ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, পশ্চিমা দেশগুলো এখন নারী অধিকার ইস্যুকে স্বাধীন চেতা দেশগুলোর ওপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি আজ গণমাধ্যম বিষয়ক অনুষ্ঠানে কথা বলেন। রাইসি আরও বলেন, আসলে কিন্তু পশ্চিমারা নারী অধিকার তথা মানবাধিকারের রক্ষক নয়। এর প্রমাণ হল পশ্চিমা দেশগুলোতেই ব্যাপকভাবে মানবাধিকার ও নারী অধিকার লঙ্ঘন করা হচ্ছে, অন্যান্য দেশেও তারাই মানবাধিকার লঙ্ঘন করছে। রাইসি বলেন, পশ্চিমারা 70 বছর ধরে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করে যাচ্ছে। আফগানিস্তানে তারা 20 বছর ছিল, সেই ইতিহাস ও হত্যা ও ধ্বংসে ভরপুর। পশ্চিমারা নিজেদের মিডিয়া সাম্রাজ্যকে ব্যবহার করে সত্যকে বিকৃতভাবে তুলে ধরছে বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, পাশ্চাত্য সত্যকে লুকিয়ে রাখছে কৌশলে, এর মাধ্যমে নব্য জাহিলিয়াতের জন্ম দিচ্ছে তারা। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, তার বাহিনী সেভালান ডিস্ট্রয়ারে 12টি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপন করতে সক্ষম হয়েছে। ইরানের যে কোনো রণতরীতে গাইডেড ক্ষেপণাস্ত্র স্থাপনের দিক দিয়ে এই সংখ্যা একটি রেকর্ড। ইরানের সাহান্দ সিনা ফ্রিগেটে 8টি করে ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। অ্যাডমিরাল ইরানি গতকাল তেহরানের বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও জানান, ক্ষেপণাস্ত্র সজ্জিত ডিস্ট্রয়ারটি শীঘ্রই উন্মোচন করা হবে। ইরানের নৌবাহিনীর আলভান্দ শ্রেণীর ফ্রিগেট হচ্ছে সাবালান। 1980 ইরানের উপর ইরাকে চাপিয়ে দেওয়া 8 বছরের যুদ্ধের সময় পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর সঙ্গে সংঘর্ষে ডিস্ট্রয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। এর কয়েক বছরের মাথায় 1,500 টন ওজনের ডিস্ট্রয়ারটি সম্পূর্ণ দেশি বিশেষজ্ঞদের মাধ্যমে মেরামত করা হয়। এর আগে সাবালান ডিস্ট্রয়ার 4টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে সজ্জিত ছিল এবং এটি ইরানের 13টি নৌবহরে অংশগ্রহণ করেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। অনুমতি ছাড়া কোনো সংগঠন কোনো কর্মসূচি দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
অনুমতি ছাড়া কোনো সংগঠন কোনো কর্মসূচি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান। আজ সোমবার সকালে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পুলিশের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে হাবিবুর রহমান বলেন, এটি একটি দেশের নিজস্ব বিষয়, এটা নিয়ে পুলিশের কারো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি মোকাবেলায় অন্যতম বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন ডিএমপি কমিশনার। ঢাকায় যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সেজন্য সকল ধরনের সক্ষমতা ডিএমপির রয়েছে। জনবহুল ঢাকায় পুলিশিং একটি জটিল চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন এই নয়া পুলিশ কমিশনার। হাবিবুর রহমান বলেন, যেসব অপরাধী জেল থেকে বের হচ্ছে তাদের কঠোর মনিটরিং করতে ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী ছোট হোক আর বড় হোক, কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, 2,24,00,000 জনগণের জন্য ডিএমপির জনবল আছে মাত্র 34,000, তবুও ডিএমপি দক্ষতা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করে চলছে।
কোন সংগঠন যদি পারমিশন ছাড়া কোনো কিছু করতে চায়, ডিএমপি অধ্যাদেশে যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুন ভঙ্গ যদি করতে চায় এবং করে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের বিহারে জাতপাত ভিত্তিক জরিপের তথ্য প্রকাশ করেছে বিহারের নীতিশ কুমার সরকার। জরিপ অনুযায়ী সেখানকার মোট জনসংখ্যার প্রায় 18% মুসলিম। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিহারে জাতপাত ভিত্তিক জরিপের তথ্য প্রকাশ করেছে বিহারের নীতিশ কুমার সরকার। আজ সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি। তিনি আজ বলেন, বিহারের জাতি শুমারি থেকে জানা গেছে ওবিসি এসসি এসটি সেখানে 84%, কিন্তু কেন্দ্রীয় সরকারের 90 জন সচিবের মধ্যে মাত্র 3 জন ওবিসি, যারা ভারতের বাজেটের মাত্র 5% পরিচালনা করেন। তাই ভারতের জাতপাতের পরিসংখ্যান জানা জরুরি। যত বেশি জনসংখ্যা তত বেশি অধিকার, এটাই আমাদের ব্রত। কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ এক বার্তায় কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে অবিলম্বে একটি জাতীয় জাতিসুমারি পরিচালনা করার দাবি জানিয়েছেন। আজ সোমবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে 63% ওবিসির মধ্যে 36% অতি অনগ্রসর সম্প্রদায়ের এবং 27% সামান্য বেশি সাধারণ অনগ্রসর গোষ্ঠীর। এছাড়া বিহারে প্রায় 19.5% তপশিলি জাতি এবং 1.68% তপশিলি উপজাতি গোষ্ঠীর মানুষ রয়েছেন বলে ওই রিপোর্টে প্রকাশ। অসংরক্ষিত সাধারণ শ্রেণীর বাসিন্দা 15.5% সামান্য বেশি। বিহারে মোট জনসংখ্যা 13,725,310 জন। এর মধ্যে মুসলিম জনসংখ্যা 2,31,49,925, অর্থাৎ রাজ্যে মুসলিম জনসংখ্যার হার 17.70%। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে 10% আসন সংরক্ষণের জন্য সুপ্রিম কোর্ট অনুমোদন দেওয়ার পরে দেশ জুড়ে জাতিভিত্তিক জনগণনার দাবি তুলেছিলেন জেডিইউ নেতা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এরপরে জেডিইউ, আরজেডি, কংগ্রেস, বামফ্রন্ট সমন্বিত মহাজোট সরকার বিহারে দ্রুত শুরু করে জাতি সুমারি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান বলেছেন তার দেশের সন্ত্রাস বিরোধী লড়াই অব্যাহত থাকবে এবং যেসব সন্ত্রাসী দেশের শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করার চেষ্টা করছে তারা কখনো সফল হতে পারবে না। গতকাল নতুন সংসদীয় বছরের প্রথম অধিবেশনের উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট এরদোগান এসব কথা বলেন। এদিনে তুর্কি পার্লামেন্টের বাইরে সন্ত্রাসীদের বোমা হামলায় 2 পুলিশ আহত হয়। প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্কের জনগণ গত 40 বছর ধরে সন্ত্রাসবাদের কারণে জীবন ও সম্পদ দিয়ে যে চরম মূল্য দিয়েছে তার অনেকটাই সমাধান হয়েছে, তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঐক্য ও সংহতি জোরদার হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। ইউক্রেনকে আর সামরিক সহায়তা দেবে না বলে ঘোষণা করেছে স্লোভাকিয়ার হুব প্রধানমন্ত্রী এবং দি স্লোভাক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির প্রধান রবার্ট ফিকো। তার দল সাম্প্রতিক নির্বাচনে প্রথম স্থান অধিকার করেছে এবং তারা সরকার গঠনের আলোচনা শুরু করেছে, ফলে রবার্ট ফিকো নতুন করে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগেও তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি রুশপন্থী নেতা হিসেবে পরিচিত। নির্বাচনে বিজয় লাভের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনের চেয়ে তার দেশের জনসংখ্যা জনগণের সমস্যা আরও বেশি এবং তাদের সমস্যা সমাধান করতে গিয়ে তিনি আর সামরিক সহায়তা দিতে পারবেন না। এ তার এই ঘোষণার মধ্য দিয়ে ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি টিকে থাকবে কিনা তা নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব বলেছেন, কিছু আহাম্মক পাশ্চাত্যের নেতৃস্থানীয় পোস্টগুলো দখল করে থাকায় ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে। তিনি গতকাল নিজের টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ন্যাটোভুক্ত দেশগুলোতে উচ্চপদস্থ আহাম্মকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ব্রিটিশ ও জার্মান সরকারের পক্ষ থেকে শনিবার দিয়ে আলাদা আলাদা বক্তব্যে জবাব দিতে গিয়ে একথা বলেন রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের উপপ্রধান মেদভেদেব। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি সরকার মুসলমানদের প্রথম কিবলার দখলদার বর্ণবাদী অবৈধ ইসরায়েলি শাসক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে তাতে মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় বিপর্যয় দেখা দেবে বলে কোনো কোনো বিশ্লেষক হুঁশিয়ারি দিয়েছেন। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের শুরুতেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
সৌদি সরকারও মুসলমানদের প্রথম কিবলার দখলদার ও ফিলিস্তিনে জবরদখল সহ মানবতা বিরোধী সব ধরনের অপরাধে জড়িত বর্ণবাদী অবৈধ ইসরায়েলি শাসক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে তাতে মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় বিপর্যয় দেখা দিবে বলে কোনো কোনো বিশ্লেষক হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন, মিশর ও কোনো কোনো আরব সরকার ইহুদবাদী ইসরায়েলের সঙ্গে নতজানুমূলক আপোষ রফা করায় তাতে যে ভয়াবহ ক্ষতি হয়েছে মুসলিম বিশ্বের, রিয়াদ তেলাবিব সম্পর্ক স্বাভাবিক করার পরিণতি হবে তার চেয়েও বেশি ধ্বংসাত্মক। আরব বিশ্লেষক খালিদ আর রাওয়াস বলেছেন, সৌদি সরকার হয়তো মনে করছে যে ইসরায়েলের সঙ্গে আপোষ রফা করলে তাতে রিয়াদের শক্তি বাড়বে, কিন্তু বাস্তবে তা হবে না, কারণ ইসরায়েল রিয়াদকে যেসব ওয়াদা দেবে সেগুলো বাস্তবায়ন করবে না, কিন্তু সৌদিরা অনেক বিলম্বে এই সত্যটি বুঝতে পারবে। দখলদার ইসরায়েলের সঙ্গে আপোষ করে রিয়াদ ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের কাছে আরও প্রিয় হবে এমন ধারণাও ভুল ধারণা বলে খালিদ আর রাওয়াস সতর্ক করে দিয়েছেন, কারণ ইসরায়েল গোটা আরব বিশ্বের উপর কর্তৃত্ব করতে চায়। কোনো কোনো আরব সরকার যেসব ছাড় দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, সৌদি সরকারও সে ধরনের বা আরও বেশি ছাড় দিয়ে ইসরায়েলের সঙ্গে আপোষ করতে পারে এবং এর ফলে মুসলিম বিশ্বের জন্য এর পরিণতি অতীতের আপোষগুলোর চেয়েও বেশি ভয়াবহ হবে। ইসলামী ইরানও বলে আসছে যে ইসরায়েলের সঙ্গে আপোষ করা বা সম্পর্ক স্বাভাবিক করার ঘটনা হবে ফিলিস্তিনের অধিকার আদায়ের আন্দোলনের পিঠে ছুরি মারার সামিল, এবং এতে আপোষকারীদের কোনো অগ্রগতি তো হবেই না, বরং তাদের অবনতি ঘটবে। ফিলিস্তিনদের মৌলিক অধিকারের বিষয়গুলোকে উপেক্ষা করে রিয়াদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলে তাতে সত্যিই মুসলিম বিশ্বের জন্য ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। সৌদি আপোষ সফার কারণে ফিলিস্তিনি শিশু হত্যা ও গণহত্যায় অভ্যস্ত ইসরায়েল এরপর থেকে ফিলিস্তিনদের উপর সব ধরনের পৈশাচিকতা জোরদারের স্পর্ধা দেখাবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের চেয়ে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবার দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও স্বাস্থ্য খাতের উন্নয়নের ফলে প্রবীণ নারী পুরুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, প্রবীণরা দেশের সমাজের জন্য বোঝা নয়, অভিজ্ঞতার সম্পদ। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
সমাজে প্রবীণরা প্রতিনিয়ত পারিবারিক, সামাজিক এবং নাগরিক সমস্যায় জর্জরিত। প্রবীণদের সমস্যা জর্জরিত জীবনে আলোর প্রদীপ হাতে কেউ এগিয়ে আসে না, কারণ পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রে তারা অপান্তীয়, অনেকটা বোঝা হিসেবেও বিবেচিত হয় কোনো কোনো স্থানে। অথচ আজকের প্রবীণরাই একসময় ছিলেন তারুণ্যের উন্মাদনায় ভরপুর, যৌবনের চঞ্চলতায় অসুর, কিন্তু প্রকৃতির স্বাভাবিক নিয়মেই আজ তারা বয়োবৃদ্ধ। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও স্বাস্থ্যখাতের উন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বেড়ে গেছে, ফলে প্রবীণ নারী পুরুষের সংখ্যাও বাড়ছে ক্রমাগত বেশি হারে। বিভিন্ন পরিসংখ্যান বলছে বর্তমানে দেশে 1,53,00,000 বেশি প্রবীণ রয়েছেন, যা 2025 সালে 1,80,00,000 এবং 2050 সালে 4,50,000 পৌঁছাবে। 2021 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের এক গবেষণায় দেখা গেছে দেশে 1/4 প্রবীণ অপুষ্টিতে ভুগছেন এবং অর্ধেকেরও বেশি রয়েছেন পুষ্টিহীনতায়। সরকার নিম্ন আয়ের প্রবীণদের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী নিগৃহীতা ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা চালু করলেও সমাজের সর্বস্তরে প্রবীণদের জন্য সর্বজনীন বয়স্ক ভাতা এবং অন্যান্য সামাজিক নাগরিক সুবিধাসহ সার্বিক কল্যাণের কথা চিন্তা করে তেমন কোনো জোরালো ব্যবস্থা এখনও গ্রহণ করছেন না। শুধু তাই নয়, সবচেয়ে দুঃখজনক বিষয় হল 2013 সালে প্রবীণ নীতিমালা ও পিতামাতার ভরণ পোষণ আইন পাশ হলেও বিগত 10 বছরে নীতিমালায় প্রদত্ত অধিকাংশ বিষয় আজও বাস্তবায়ন হয়নি। এ প্রসঙ্গে প্রবীণ বিষয়ক লেখক, গবেষক ও সংগঠক হাসান আলী বলেন,
প্রবীণরা যত বেশি বাইরে থাকবে, সামাজিক কাজকর্মে থাকবে, তত বেশি তার সুস্থতা থাকবে এবং মানুষের সাথে সম্পর্ক তৈরি হলে তার মধ্যে শূন্যতা তার মধ্যে নিঃসঙ্গতা হতাশাবোধ এগুলি কমে যাবে, আমাদের প্রবীণরা ভালো থাকতে পারবে। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রবীণরা আমাদের সম্পদ, তারা আমাদের বোঝানা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক মনে করেন,
আমাদের এই প্রবীণদের জন্য তার জায়গা থেকে পালন করবে, কিন্তু পরিবার, ব্যক্তি, সমাজ, আমার যে ধর্মীয় এবং সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনগুলোর এখানে আলাদা আলাদা করে করণীয় রয়েছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের জবাবের আসর। প্রিয়জন, আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা শিশুদেরকে ভালোবাসুন, ক্ষমা করুন এবং তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুন।
শিশুদের প্রতি স্নেহ ও মর্যাদা নিশ্চিত করার বিষয়ে চমৎকার একটি হাদিস শুনলাম আমরা। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব। এ কামনায় নজর দিচ্ছি ইমেইলে আসা চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটু দেওয়ান নাগেরপাড়া থেকে, আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা অজয় কুমার সরকার। তিনি লিখেছেন, রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়মিত শুনি, তার প্রমাণ ফেসবুক কমেন্টস। অনুষ্ঠান ভালো লাগলে, অনুষ্ঠানের মধ্যে আকর্ষণীয় কিছু থাকলে অনুষ্ঠান শোনার জন্য কাউকে বলার প্রয়োজন নেই, যেমন আমি।
ভাই অজয় কুমার সরকার, আমরাও লক্ষ্য করেছি যে ফেসবুক লাইভে অনুষ্ঠান সম্প্রচারের সময় আপনি মাঝে মধ্যে মন্তব্য করে থাকেন। এটা আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করে, এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
এই শ্রোতাবন্ধু তার চিঠিতে কয়েকটি প্রস্তাব দিয়েছেন। লিখেছেন, ইরানের বর্তমান প্রজন্মের সাহিত্যকর্ম, বিশেষ করে গল্প, কবিতা ও উপন্যাস সম্পর্কে জানার ইচ্ছে রয়েছে। সেই সাথে আপনারা বিভিন্ন শ্রোতার অনুরোধে আরবি ফার্সি গান শোনান, আমাদের তা ভালোও লাগে। তবে আরও ভালো লাগতো যদি গানটির সারমর্ম বাংলায় তর্জমা করে শোনাতেন।
ইরানের বর্তমান প্রজন্মের সাহিত্যকর্ম সম্পর্কে অনুষ্ঠান প্রচারের যে প্রস্তাব আপনি দিয়েছেন তা আমাদের বিবেচনায় থাকল। আর বিদেশি ভাষায় প্রচারিত গানগুলোর বাংলা তর্জমার ইচ্ছে আমাদের সবসময় থাকে, তবে সময়ের স্বল্পতার কারণে তা হয়ে ওঠে না। তো অনুষ্ঠান সম্পর্কে মতামত ও প্রস্তাবের জন্য ভাই অজয় কুমার সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন পাঠিয়েছেন পরের মেইলটি। এতে তিনি লিখেছেন, 21 সেপ্টেম্বর রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠান আমাদেরকে মুগ্ধ করেছে, আনন্দ দিয়েছে, শিক্ষা দিয়েছে। তবে সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বক্তব্য নিয়ে প্রচারিত প্রতিবেদনটি আমাদেরকে বেশি তাড়িত করেছে। প্রতিবেদনটি থেকে জানতে পারি যে ইরানের প্রেসিডেন্ট ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে পবিত্র কোরআন অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কঠোর ও যুক্তিনির্ভর বক্তব্য রাখেন। তাঁর সেই বক্তব্য ইসলামী বিশ্বসহ সকল শান্তিকামী মানুষের প্রশংসা কুড়িয়েছে। এটি সত্যি ইসলাম ও ইরানের বিজয়।
সমসাময়িক বিষয়ে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত মতামত জানানোর জন্য শাহাদাত হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে কাতারের রাজধানী দোহা থেকে, আর পাঠিয়েছেন এইচ এম কাউসার। এই শ্রোতাবন্ধুর দেশের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বগাবাড়ি পূর্বপাড়া গ্রামে। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা, তবে চিঠি লেখা হয়নি নিয়মিত, কারণ আমি কর্মরত আছি প্রবাসে, সময়ের কিছু স্বল্পতা আছে। ভালো লাগে আপনাদের সবগুলো পরিবেশনা।
ভাই এইচ এম কাউসার, প্রবাসে কর্মব্যস্ত থাকা সত্ত্বেও আপনি ইমেইল করেছেন, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি ইচ্ছে করলে আমাদের কাছে অনুষ্ঠান সম্পর্কে ভয়েস বার্তা পাঠাতে পারেন, এতে আপনার সময়ও বাঁচল, আবার শ্রোতারা আপনার মতামতও জানতে পারল। আশা করি ভেবে দেখবেন বিষয়টা।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে ইন্টারন্যাশনাল ডিএক্স রেডিও শ্রোতা ক্লাবের সভাপতি এস এম নাজিমুদ্দিন পাঠিয়েছেন চারটি মেইল। একটিতে তিনি লিখেছেন, রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পাস টুডে ওয়েবসাইট থেকে একটি খবর পড়ে বেশ ভালো লাগল। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেশটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। এটা একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করি। মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ দেশের মধ্যে বৈরী সম্পর্ক এই অঞ্চলের শান্তি আর নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করি। সেখানে এ ধরনের মৈত্রী সম্পর্ক নিঃসন্দেহে গুরুত্ব বহন করবে। ইরান সৌদি সম্পর্ক দীর্ঘ ও চিরস্থায়ী হোক, দীর্ঘদিনের বৈরিতার অবসান হোক, এ কামনা করে চিঠিটি শেষ করেছেন এই শ্রোতাবন্ধু।
নাজিমুদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মতামত জানানোর জন্য। রংপুরের পূর্ব শালবন থেকে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগের সদস্য সায়লা ফারজানা 19 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত 7 দিনে পাঠিয়েছেন 7টি মেইল। আমরা 3টি চিঠি একত্র করে পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা, এ বেতারের সবগুলো অনুষ্ঠান শুনি, আমার ভালো লাগে, তবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা আমার বেশি ভালো লাগে।
সাপ্তাহিক অনুষ্ঠানগুলোর মধ্যে রংধনু আসর এবং স্বাস্থ্যকথা সম্পর্কে এই শ্রোতাবন লিখেছেন, 21 সেপ্টেম্বর তারিখে স্বাস্থ্যকথা অনুষ্ঠানে ডায়াবেটিস রোগ সম্পর্কে ডাক্তার আবু কামরান রাহুলের পরামর্শগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমি মনোযোগ দিয়ে শুনেছি, খুব ভালো লেগেছে। আর 22 সেপ্টেম্বর তারিখে প্রচারিত রংধনু আসরের একাংশে ছিল কয়েকটি কৌতুক, কৌতুকগুলো আমার অনেক ভালো লেগেছে। এ ধরনের আরো মজার মজার কৌতুক পরিবেশন করার অনুরোধ করছি।
রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়নের পাশাপাশি রংধনু আসর ও স্বাস্থ্যকতা অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশ করে নিয়মিত ইমেল করায় বোন শায়লা ফারজানা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি চিঠি লেখা অব্যাহত রাখবেন। আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে, আর পাঠিয়েছেন দেবাশিস গোপ। তিনি লিখেছেন, আমি আপনাদের নিয়মিত শ্রোতা ও পত্র লেখক, আপনাদের প্রতিটা অনুষ্ঠান মনোগ্রাহী ও রুচিসম্মত, অনুষ্ঠানের বৈচিত্র্য ও নতুনত্ব আমাকে অনুষ্ঠান শুনতে আগ্রহী করে তোলে। দিন দিন রেডিও তেহরান বাংলার জনপ্রিয়তা বাড়ছে, এটা খুবই সুখের কথা।
এরপর আমাদের অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, আপনাদের প্রচারিত বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা খুবই আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ, এসব শুনে গোটা বিশ্বের বিভিন্ন খবরের হাল হাকিকত জানতে পেরে ভালো লাগে, তবে মাঝে মধ্যে খেলার খবর পেলে আরও ভালো লাগত।
ভাই দেবাশিস গোপ, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, খেলার খবর প্রচারের বিষয়টি নিয়ে আমরা সংবাদ বিভাগের সঙ্গে কথা বলবো। নিয়মিত চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তো বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা বাংলাদেশের দিনাজপুরের এক শ্রোতা ভাইয়ের একটি অডিও বার্তা শুনব।
আমি মোহাম্মদ মেহেদি হাসান, গোপালপুর বচকঞ্চ দিনাজপুর থেকে। আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি কৃষিকাজের সাথে যুক্ত আছি। আমি আগে রেডিও তেহরান শুনতাম না। ভুরুঙ্গুমারি কুরুগ্রামের শ্রোতা আব্দুল কুদ্দুস স্যারের উৎসাহে রেডিও তেহরান শোনা শুরু করি। রেডিও তেহরানের প্রতিটা অনুষ্ঠানে আমার কাছে ভালো লাগে, যেমন কোরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, প্রিয়জন ইত্যাদি। আমার কাছে মনে হয় রেডিও তেহরানে খেলাধুলা বিষয়ক একটা পর্ব যুক্ত করলে ভালো হতো। পরিশেষে সকল শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই, আসুন সবাই রেডিও তেহরানের সাথে নিয়মিত যুক্ত থাকি, নিজে শুনি, অন্যকে শুনতে উৎসাহিত করি।
ছোট্ট এই অডিও বার্তায় অনেক কিছুই বলেছেন মেহেদি হাসান ভাই। তো প্রিয়জনের আজকের আসরে অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে বিধান চন্দ্র সান্নাল পাঠিয়েছেন এবারের মেইলটি। রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে তিনি লিখেছেন, আমাদের অজ্ঞতা দূর করে রেডিও তেহরান হয়ে উঠেছে পরম বন্ধু। জগতের কত অচেনা অজানা ঘটনা, কত বিচিত্র কীর্তি কাহিনী আমাদের অগোচরে থেকে যায়, সেই অজ্ঞাত বিষয়কে আমাদের চোখের সামনে মেলে ধরে রেডিও তেহরান। বিধান দা আরও লিখেছেন, শ্রোতাদের মনে বিপ্লব ঘটিয়ে চলেছে রেডিও তেহরান। যে কোনো মাধ্যমের মতো রেডিও তেহরানও গণচেতনা সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে চলেছে। মানুষের জানার আগ্রহ ও জ্ঞানের ক্ষুধাকে পরিপূর্ণতা এনে দিচ্ছে রেডিও তেহরান। সামাজিক বোধ সৃষ্টি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রকাশ, সুকুমার বৃত্তির জাগরণ, সুস্থ সংস্কৃতি বোধের উন্মেষ এবং ধর্মীয় ভাবাবেগের উন্মেষ ঘটাতে পারলেই আসবে গণচেতনা। গণচেতনা সৃষ্টিতে রেডিও তেহরানের ভূমিকা অনন্য।
রেডিও তেহরান সম্পর্কে বিধান দাদার কথাগুলো আমাদের অনুপ্রাণিত করেছে। আশা করি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানগুলো সম্পর্কেও মতামত জানাবেন। সুন্দর করে চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রাম থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান ফেসবুক লাইভে শুনে থাকি। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের সংবাদদাতার পাঠানো সংবাদ শুনে সাম্প্রতিক ঘটনার তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারি। 22 সেপ্টেম্বর সান্ধ্য অধিবেশনে জলমগ্ন ঢাকা, অপরিকল্পিত ড্রেনেজ বাড়াচ্ছে নাগরিক ভোগান্তি শীর্ষক প্রতিবেদনটি শুনলাম এবং ওয়েবসাইটে পড়লাম। দেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু অপরিকল্পিত উন্নয়নের ফলে সামান্য বৃষ্টিতেই হঠাৎ বন্যায় নিচু জায়গা ও রাস্তা ডুবে মানুষের সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে। ঢাকা সহ সারাদেশের দিকে দৃষ্টিপাত করলেই একই চিত্র নজরে পড়ে। জনদুর্ভোগ এড়াতে কর্তৃপক্ষকে আরও গভীর চিন্তাভাবনা ও গবেষণা করে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।
ভাই আব্দুল হাকিম মিয়া, আপনার মতামতটি তুলে ধরা হলো। আশা করি জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবেন। তো মতামত জানিয়ে ইমেল পাঠানোয় আপনাকে আন্তরিক ধন্যবাদ। আজকের আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নওপাড়া গ্রাম থেকে, আর পাঠিয়েছেন নিজামুদ্দিন শেখ। শুরুতেই শিউলি ঝরা শিশির সিক্ত শরৎ প্রাতের একরাশ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এরপর লিখেছেন, 21 সেপ্টেম্বরের অনুষ্ঠান শুনলাম, সবচেয়ে ভালো লেগেছে রংধনু আসরে প্রচারিত ধার্মিক স্বর্ণ ব্যবসায়ী ও এক রাজার গল্পটি। অনুষ্ঠানে প্রচারিত কৌতুকগুলো ছিল খুব মজার, মনের বেশ খোরাক জুগিয়েছে অনুষ্ঠানটি। এদিন হে আমার রব প্রশংসা তোমার সব শিরোনামের হামটি ছিল বেশ হৃদয়স্পর্শী।
ভাই নিজামুদ্দিন শেখ, রংধনু আসর আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে বাংলাদেশ থেকে আসা কয়েকটি ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে মুখলেসুর রহমান, পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার হাজরাডাঙ্গা থেকে শ্রী দীপক চক্রবর্তী, ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম, টাঙ্গাইলের ঘাটাইল থানার আকন্দের বাইর থেকে মোবারক হোসেন ফণি, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার পারগয়রা থেকে মোহাম্মদ রুবেল ইসলাম হৃদয়, গোপালগঞ্জের জলিরপাড় থেকে বিধান চন্দ্র টিকাদার, কিশোরগঞ্জের কটিয়াদি থানার চর ঝাকালিয়া থেকে মিয়া মোহাম্মদ সিদ্দিক এবং চট্টগ্রাম থেকে জাকারিয়া চৌধুরী যুবরাজ।
ইমেইলে অনুষ্ঠান সম্পর্কে মতামত এবং শ্রবণ মান রিপোর্ট পাঠানো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর আগমনকে কেন্দ্র করে গানটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম আর গেয়েছেন শিল্পী খালিদ হোসেন।
শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
আসিছেন হাবিবে খুদা আরশ পাকে তাই উঠেছে সর, চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকর, কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আষাঢ় আভাস পেয়ে, তেমনি করে হরষিত ফেরেশতা সব উঠল গে, দেখো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা, দেখো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা, হ্যারো সেই খুশিতে চাঁদ সুরুজ আজ হলো দ্বিগুণিয়ালা, দেখো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা। ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধোট নারে, ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধোট নারে, যার মহিমা বুঝিতে পারে, যার মহিমা বুঝিতে পারে, এক সে আল্লাহ তালা মোদের নবী কমলিওয়ালা, দেখো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা। বারেক মুখে নিলে যাহার নাম চিরতরে হয় দোজক হারাম, বারেক মুখে নিলে যাহার নাম চিরতরে হয় দোজক হারাম, পাপির তরে দস্ত যাহার, পাপির তরে দস্ত যাহার, কাউসারের পিয়ালা মোদের নবী কমলিওয়ালা, হরো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা। মিম হরফ না থাকলে দিয়াহদ নামে মাথা যার শিরিন শাহদ, মিম হরফ না থাকলে দিয়াহদ নামে মাথা যার শিরিন শাহদ, নিখিল প্রেমাস্পদ আমার মোহাম্মদ, নিখিল প্রেমাস্পদ আমার মোহাম্মদ, ত্রিভুবন উজালা মোদের নবী কমলিওয়ালা, দেখো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা, হরো সেই খুশিতে চাঁদ সুরুজ আজ হলো দ্বিগুণিয়ালা, দেখো আজ আরো সে আসেন মোদের
नबी कमने वाला।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
পত্র পত্রিকার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। 2 অক্টোবর সোমবার ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে অর্থনীতি ও রাজনৈতিক অঙ্গনের খবর বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। তবে ভারতের বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। ঢাকার শিরোনাম, খেলাপি ঋণ 1.5 লাখ কোটি টাকা ছাড়ালো প্রথম আলো। 41 মাসের মধ্যে সবচেয়ে কম রেমিটেন্স এলো সেপ্টেম্বরে দৈনিক বাংলা। ডলারের বিপরীতে ক্রমে দুর্বল হচ্ছে টাকা, মানব জমিন। নির্বাচনের আগে অস্ত্রের ঝনঝনানি বাড়তে পারে টিএমপি কমিশনার কালবেলা। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ, তাকে হত্যার মাস্টার প্ল্যানেরই অংশ যুগান্তর। একাদশ সংসদ প্রত্যাশিত মাত্রায় ভূমিকা রাখতে পারেনি টিআইবি দৈনিক সমকাল। কলকাতা শিরোনাম, শাহের পুলিশ অতি সক্রিয়, জবাব গান্ধীগিরিতে। বাপুর জন্মদিনে অহিংস পথেই লড়ার বার্তা অভিষেকের আনন্দবাজার। অশান্ত মণিপুরে চলতি সপ্তাহেও বন্ধ ইন্টারনেট পরিষেবা আজকাল। ভোটমুখী রাজ্যগুলিতে উন্নয়নের ডালি হাতে মোদি, পূবের কলম। ফেরাতে হবে পুরনো পেনশন পদ্ধতি, দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে বিরাট বিক্ষোভ সরকারি কর্মীদের, সংবাদ প্রতিদিন। শ্রোতাবন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত তুলে ধরছি। খেলাপি ঋণ 1.5 লাখ কোটি টাকা ছাড়ালো, এই শিরোনামে প্রথম আলোর প্রিন্ট সংস্করণের 3 কলাম জুড়ে প্রকাশিত খবরে লেখা হয়েছে, নানা ধরনের ছাড় দিয়েও খেলাপি ঋণ কমাতে সফল হয়নি বাংলাদেশ ব্যাংক। গত এপ্রিল জুন সময়ে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 24,419 কোটি টাকা। ফলে জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে 1,56,039 কোটি টাকা। অথচ 2009 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন দেশে মোট খেলাপি ঋণ ছিল 22,881,41 লাখ টাকা, এখন তা 1.5 লাখ কোটি টাকা ছাড়ালো। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বড় ধস নেমেছে সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত 41 মাসের মধ্যে এটি সর্বনিম্ন প্রবাসী আয়। দেশের চলমান ডলার সংকটের মধ্যে রেমিটেন্সের এই ধসকে অর্থনীতির জন্য বড় ধরনের দুঃসংবাদ ভাবছেন অর্থনীতিবিদেরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য বলছে সদ্য শেষ হওয়া মাসে দেশের বাইরে থেকে প্রবাসীরা বৈধ পথে মোট রেমিটেন্স পাঠিয়েছেন 134,36 লাখ ডলার, যা তার ঠিক আগের মাস অর্থাৎ আগস্টে ছিল 160 কোটি ডলার। এক মাসের ব্যবধানে প্রবাসীদের আয় কমেছে প্রায় 25 কোটি ডলার। খবরটি দৈনিক বাংলা সহ সবগুলো পত্রিকায় ছাপা হয়েছে। এদিকে মানবজমি লিখেছে, আশানুরূপ পণ্য রপ্তানি না হওয়া, রেমিটেন্স প্রবাহ কমে যাওয়া এবং বিদেশি ঋণ পরিশোধের চাপ সহ সব মিলিয়ে দেশে বৈদেশিক মুদ্রার বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে। এতে করে ধারাবাহিকভাবে শক্তিশালী হচ্ছে মার্কিন মুদ্রা ডলার, এর বিপরীতে দুর্বল হচ্ছে দেশীয় মুদ্রা টাকার মান। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে অস্ত্রের ঝনঝনানি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হাবিবুর রহমান। আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। গত শনিবার ডিএমপির 36তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন হাবিবুর রহমান। দায়িত্ব নেওয়ার পর প্রথম এই সংবাদ সম্মেলনে আসলেন তিনি। খবরটি দৈনিক কালবেলা সহ অধিকাংশ দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের গুরুতর অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন আইনমন্ত্রী কর্তৃক নাকচ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি সরকারের এই সিদ্ধান্তকে খালেদা জিয়াকে হত্যার একটি গভীর মাস্টার প্ল্যানেরই অংশ হিসেবে তুলে ধরে বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দেওয়ার সিদ্ধান্ত আসলে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভয়েস অব আমেরিকাকে দেয়া বক্তব্যেরই বাস্তবায়ন। ফ্যাসিবাদী শাসনে আইনমন্ত্রী যে শেখ হাসিনার বিশ্বস্ত দোসর হবেন এটাই তো স্বাভাবিক। বেগম খালেদা জিয়ার জীবন, বেঁচে থাকা এবং উন্নত চিকিৎসায় সুস্থ হওয়া সবকিছু প্রধানমন্ত্রী আর আইনমন্ত্রীর তামাশার হিংস্র বৃত্তে আটকে রাখা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। খবরটি দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়েছে। শ্রোতা বন্ধুরা, এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরে বিস্তারিত তুলে ধরছি। আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি খবরে লেখা হয়েছে, অমিত শাহের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের সক্রিয়তার জবাব গান্ধীগিরির মাধ্যমেই দিতে চায় রাজ্যের শাসক তৃণমূল। মহাত্মা গান্ধীর জন্মদিবসে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, গান্ধীর অহিংস পথে চলতে চান তারা, তবে মহাত্মার বিচার এবং সমানাধিকারের দাবিতে যে লড়াই তাকেও অনুসরণ করার কথা বলেছেন অভিষেক। অশান্ত মণিপুরে চলতি সপ্তাহেও বন্ধ ইন্টারনেট পরিষেবা, এই শিরোনামে আজকাল পত্রিকায় প্রকাশিত খবরে লেখা হয়েছে, মেইতেই গোষ্ঠীর দুই পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘিরে আবারও অশান্ত মণিপুর। দফায় দফায় বিক্ষোভে ফের চলছে ইম্ফল সহ গোটা রাজ্য। রবিবারেই দুই পড়ুয়ার মৃত্যুতে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে সিবিআই, আটক করা হয়েছে আরও দুইজনকে। এই পরিস্থিতিতে বিক্ষোভ রুখতে আরও এক সপ্তাহ ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করল মণিপুর সরকার। ভোটমুখী রাজ্যগুলিতে উন্নয়নের ডালি হাতে মোদি, এটি পূবের কলমের শিরোনাম। বিস্তারিত খবরে দৈনিকটি লিখেছে, সামনেই বিধানসভা নির্বাচন, ঠিক তার মাত্র কয়েকদিন আগে ভোটমুখী রাজ্যের রাজ্যবাসীকে বিরাট উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তেলেঙ্গানার মাহবুবনগর জেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 13,500 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সোমবারও রাজস্থান এবং মধ্যপ্রদেশেও উন্নয়নের ফেরি করেন তিনি। পত্রিকাটি লিখেছে, কেবল ভোটমুখী তেলেঙ্গানার জন্যই উন্নয়নের ডালি সাজিয়ে ক্ষান্ত হননি প্রধানমন্ত্রী, রাজস্থান এবং মধ্যপ্রদেশের জন্যও তিনি সাজিয়ে রেখেছেন শিলান্যাসের ডালি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। ইউরোপীয় জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, যুদ্ধকবলিত ইউক্রেনের জন্য ইউরোপীয় জোটভুক্ত দেশগুলোর সামরিক সহায়তা মার্কিন কংগ্রেসের সিদ্ধান্তের উপর নির্ভর করবে না। গতকাল ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। জোসেফ বোরেল বলেন, ব্রাসেলস বরং পরিকল্পনা করছে যে ইউক্রেনে ইউরোপীয় জোটের সামরিক সহযোগিতা অব্যাহত রাখা হবে এবং তা বাড়ানো হবে। রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন সরকারের অন্যায় ও আপত্তিকর শত্রুতার তীব্র সমালোচনা করেছে পিয়ং ইয়ং। দেশটি বলেছে শত্রুতা প্রমাণ করে ওয়াশিংটন এখনও শীতল যুদ্ধের সময়কার আধিপত্যকামী মানসিকতা পোষণ করে। উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ইম চোন ইল এক বিবৃতিতে রোববার এসব মন্তব্য করেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। লেবাননের হিজবুল্লাহর উপমহাসচিব বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষের কোনো পদক্ষেপই ফিলিস্তিন মুক্তির প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারবে না। পশ্চিমা দেশগুলো এখন নারী অধিকার ইস্যুকে অন্যের উপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরানি প্রেসিডেন্ট রাইসির মন্তব্য। অনুমতি ছাড়া কোনো সংগঠন কোনো কর্মসূচি দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এবং ভারতের বিহারে জাতপাত ভিত্তিক জরিপের তথ্য প্রকাশ করেছে বিহারের নীতিশ কুমার সরকার। মুসলিম জনসংখ্যা প্রায় 18%। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।
Տեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։